ইলাহী সত্যবাদী আমানোদ্দার ব্যবসায়ী বাগনা, ইলাহী সত্যবাদী আমানোদ্দার ব্যবসায়ী বাগনা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা যে সময় এই অনুষ্ঠান দেখছেন আলহামদুলিল্লাহ, তা হল রমজানুল মুবারকের মহিমান্বিত মুহূর্ত। আর ব্যবসার বিধান রমজানুল মুবারকে এই সময়েই অনুষ্ঠিত হবে, অর্থাৎ সকাল 10:30 আপনার এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। প্রশ্নও থাকবে, উত্তরও দেওয়া হবে এবং প্রতিদিনের ন্যায় মুফতি সাহেবও থাকবেন। কিন্তু এখন আমরা অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র ব্যবসা এবং আর্থিক লেনদেন সম্পর্কিত প্রশ্নবলি করব না, বরং রমজানুল মুবারকের প্রাসঙ্গিক প্রশ্নও থাকবে। আর যদি অন্যান্য প্রশ্নবলি অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করতে চাই তাহলে তাও করা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। রমজানুল মুবারক মাস, অনুষ্ঠান ব্যবসার বিধান, মুফতি সাহেব উপস্থিত আছেন, কাজেই সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে আজ ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা সূচনা করব, এবং বিশেষ করে রমজান সম্পর্কিত কিছু মাসালা রয়েছে সেগুলোর ব্যাপারও মুফতি সাহেব থেকে ফতোয়া নিব, বিধান জানব, বৈধ অবৈধতার ব্যাপারে জানব। কাজেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু ভালো আপনারা পেতে যাচ্ছেন, আপনি অনেক দিনই জ্ঞানের ভাণ্ডার পেতে যাচ্ছেন। আল্লাহ চাইলে বিশেষ করে রমজানুল মুবারক রিলেটেড, রোজা রিলেটেড এবং রমজানের যে বিষয়াদি রয়েছে সেগুলো সম্বন্ধেও দুরুদ পাকের একটি ফজিলত শ্রবণ করব, অতঃপর কল নিয়ে মুফতি সাহেবের নিকট উপস্থিত হব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহত্বপূর্ণ বাণী হল, নিশ্চয় কাল কিয়ামতের দিন সেটার ভয়াবহতা ও অতিশয় কঠিন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুদে পাক পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, রমজান মাস, আমির আহলে সুন্নত আমাদেরকে যে তিনটি কাজ দিয়েছেন তার মধ্যে একটি কাজ দৈনিক 1200 বার দুরুদে পাক পাঠ করাও রয়েছে। তো এখনই পাঠ করে নিন এবং নিয়ত করে নিন যে দৈনিক 1200 বার দুরুদে পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার কাছেও প্রশ্ন রয়েছে, মুফতি সাহেব আমি রোজা দিয়ে আলোচনা শুরু করতে চাইব। একটা জিনিস ফ্যাশন হিসেবে সামনে আসছে বা মানুষের নির্বোধতা যাই বলেন না কেন, যে যারা রোজা রাখতে পারছে না সে বলে ভাই রোজা রাখতে পারছি না, সেটার বিনিময়ে কি টাকা দিয়ে দিব? সেই বিনিময়কে কি বলে যেটা রোজার পরিবর্তে দেওয়া হয় সেটা বলুন, আর এটা বলুন যে এই কনসেপ্টের ভিত্তি কি? আর যারাই রোজা রাখতে পারছে না তো তারা কিছু টাকা পয়সা দিয়ে অবসর হয়ে যাবে?
দেখুন, রোজার বিকল্প হলো কাজা, অর্থাৎ কাজা রোজা রাখতে হবে। যদি অপারগতাবশত রোজা বর্জন করে বা কোনো কারণ ছাড়া রোজা বর্জন করে তো এর যে বিকল্প রয়েছে তা হচ্ছে কাজা রোজা রাখা। কেউ যদি সমসাময়িক অসুস্থ ছিল, রোজা রাখতে পারেনি, সুস্থ হয়ে গেলে কাজা আদায় করবে। মুসাফির ছিল, রাখতে পারেনি, এরপর রমজানের পর সেটার কাজা রাখবে, অন্য কোনো কারণে রাখতে পারেনি সেটারও কাজা রাখবে। কাজেই রোজার বিকল্প কোনোভাবেই ফিদিয়া নয়। ফিদিয়া শুধুমাত্র এক ব্যক্তির জন্য, যে বয়সের সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে বয়সের ছাপ, যেখানে দুর্বলতা, যেখানে বয়োজ্যেষ্ঠ, যেখানে অসুস্থতা তার উপর আধিপত্য লাভ করেছে আর এখন রিকভারির কোনো আশা নেই। এমন নয় যে প্রত্যেক বৃদ্ধই রোজা রাখতে পারবেন না। 70 বছরের 75 বছরের বৃদ্ধকেও আমি রোজা রাখতে দেখেছি, অনেক সহজেই রোজা রাখছেন, কিন্তু বৃদ্ধ অবস্থায় অসুস্থতাও বেড়ে যায়। তো কিছু বৃদ্ধ এমন আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ এমন আছেন যারা প্রকৃতপক্ষেই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন। তো কোনো ব্যক্তি যদি বয়োজ্যেষ্ঠের সীমানায় উপনীত হন, বৃদ্ধ বয়সে এমন পর্যায়ে পৌঁছে যায়, এখন রিকভারি হবে না আর এখন কোনো আশা নেই, তো তার জন্য ফিদিয়া রয়েছে। এক রোজার পরিবর্তে একটি সদকায়ে ফিতর আদায় করা হলো ফিদিয়া। এখন এমন ব্যক্তিও যদি সুস্থ হয়ে যায় তো তার ফিদিয়া এখন নফল কাজ হিসেবে গণ্য হবে, তাকেও রোজা রাখতে হবে। কিছু রোগ আছে যেগুলো দীর্ঘদিন যাবৎ থাকে, এমন অনেক রোগ আছে যেগুলো দীর্ঘমেয়াদী কিন্তু সেগুলো স্থায়ী নয়। যেমন আমরা দেখেছি হেপাটাইটিসের অনেক রোগী আছে যারা বছরের পর বছর রোগে ভুগতে থাকে কিন্তু সুস্থ হয়ে যায়, ক্যান্সারের রোগী পর্যন্ত সুস্থ হয়ে যায়। তো কথা হচ্ছে যে রোগ দীর্ঘমেয়াদী হওয়ার উদ্দেশ্য এটা নয় যে আপনি রোজা বর্জন করবেন। অনুরূপভাবে অনেক মানুষ অসুস্থ হয়, অনেক গুরুতর অসুস্থ হয়, রোজা রাখার শক্তিও থাকে না। কিন্তু যেভাবে এবছর রোজা আসছে, আমাদের অধিক রোজা হলো মার্চ মাসে। মার্চ মাসে কিছুটা গরম পড়ে, নো ডাউট। এখন মার্চ মাসে গরম পড়েছে, কেউ ডায়াবেটিসের রোগী আছে, আরও দুই তিনজন রোগী একত্রিত হয়ে গিয়েছে, তাদের অনেক কষ্ট আছে। যদি অপারগতা এতটুকু পাওয়া যায় যে রোজা রাখতে পারবে না, ডাক্তারও পরামর্শ দিচ্ছে, নিজের অভিজ্ঞতাও এ কথাই বলে যে তাহলে রোজা বর্জন করার অনুমতি পাওয়া যাবে। কিন্তু যখন শীতকাল আসে, দিন ছোট হয়ে যায়, অর্থাৎ রোজার কষ্ট কমে যায়, মৌসুমের কষ্টও অনেকাংশ কমে যায়, তখন এমন ব্যক্তি খুব সহজে রোজা রাখতে পারবে। আচ্ছা, তারপর অনেক মানুষ এমনও আছে যারা একসাথে কাজা রোজা রাখলে দুষ্কর হয়ে ওঠে, কষ্টকর হয়ে যায়। যখন রোজা কাজা হয়ে গিয়েছে, তখন একসাথে রাখা আবশ্যক নয়। কেউ যদি মনে করে আমি সপ্তাহে দুইটা রাখবো, পরের সপ্তাহে আবার দুইটা রাখবো, এটারও অনুমতি রয়েছে। কিন্তু রোজা রাখাটা আবশ্যক। বিকল্প, যাদের রোজা ছুটে গিয়েছে তাদের বিকল্প হল কাজা রাখা। প্রত্যেক অবস্থাতে ফিদিয়া নেই, প্রত্যেক অবস্থায় কাফফারা নয়। এটি কোনো অপশন নয় যা আল্লাহ তাআলা ধনীদেরকে দিয়ে রেখেছেন, যার টাকা আছে সে ফিদিয়া দিয়ে দিবে, না। এটি ইবাদত। রোজা যদি কাজা হয়, তাহলে সেটার পরিবর্তে কাজা রোজা রাখতে হবে, এটা আবশ্যক। শুধুমাত্র বয়োজ্যেষ্ঠের অপশন পাওয়া গেলে সেটা ভিন্ন বিষয়।
মুফতি সাহেব, যেভাবে আপনি বিস্তারিত আলোচনা করলেন, আমি চাচ্ছি এখন এ প্রসঙ্গে যে তিনটি বিষয় আমার স্মরণে আসছে, মাদানী চ্যানেলের দর্শকগণও হয়তো ভাবছেন। আপনি একটি বিষয় বলেছেন যে অসুস্থতা, তো এমনও হয়ে থাকে যে মাথা ব্যথা, সর্দি লেগেছে, কাশি আছে, হালকা জ্বর উঠে গিয়েছে, আজ একটু বেশি ক্লান্ত লাগছে, পেটে কিছুটা সমস্যা, রোজা ছেড়ে দেই, কারণ অসুস্থতা তো পাওয়াই যাচ্ছে, এটা কিভাবে নির্ধারণ হবে?
দেখুন, এ ধরনের বিষয়াদি তো জীবনে আসতেই থাকে। কথায় আছে না, কলা খেলে আমার দাঁত নড়ে যায়। এমনটা তো হবে না যে আপনি এত দুর্বল হয়ে গিয়েছেন যে আপনি এই হালকা পাতলা জিনিসও সহ্য করতে পারছেন না। এগুলোকে হালকা পাতলা অসুস্থতা বলে, গুরুতর অসুস্থতাকে গণ্য করা হবে। অনেক রোগ এমন আছে যে মানুষ অজ্ঞান হয়ে যায়, গুরুতর অসুস্থ হয়ে পড়ে, অনেক বেশি কষ্ট হয়, যেমন জ্বর। জ্বরে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জ্বর হলে তো মানুষের বিছানা থেকে উঠাই কষ্টকর হয়ে যায়, সে রোজা কিভাবে রাখবে? তো আমরা সব কিছুই বুঝি যে কোন রোগকে হালকা পাতলা গণ্য করা হয় আর কোন রোগকে অনেক গুরুতর মনে করা হয়। তো গুরুতর যে রোগ রয়েছে, গুরুতর কষ্টের যে অবস্থা রয়েছে, সেই অবস্থায় রোজা বর্জন করা যাবে। মাথায় হালকা পাতলা ব্যথা আছে বা হালকা পাতলা টেম্পারেচার বেড়েছে, অনেক টেম্পারেচার এমন রয়েছে যে মানুষ বিশ্রাম করে নেয়, তার বিশ্রাম করার সুযোগ আছে, ফলে মানুষ সুস্থ হয়ে যায়।
জি,
বরং অনেক মানুষ তো অসুস্থ হলে খাবারই খায় না।
জি, যাদের সুস্থ হতে মন চায় না তাদের অভিজ্ঞতা আছে।
বলার উদ্দেশ্য হচ্ছে খেতে মন চায় না, এমন নয় যে আপনি মনে করেন যে রোজা রাখলে আরও অসুস্থ হয়ে যাব। প্রেক্ষাপট দেখা হয়, আপনি নিজ থেকে সিদ্ধান্ত নেবেন না। আর দুর্ভাগ্যবশত আমাদের ডাক্তার সাহেবগণও অনেক সময় রোগীর সমাধানের ফাঁদে পড়ে যান। আমার কাছে একটি ফোন আসলো কিছুদিন পূর্বে, আর আমার সাথে আধা ঘন্টা কেউ কথা বলল, আধা ঘন্টা।
জি, অনেক সৌভাগ্যবান মুফতি সাহেব।
আমি তাকে প্রশ্ন করেছিলাম, টেকনিক্যাল প্রশ্ন ছিল, তালাকের মাসআলা ছিল, তো আমি জানতাম যে সে এখানে থামবে না, সে তার ক্ষোভ বের করবে। যতক্ষণ সম্পূর্ণ ক্ষোভ প্রকাশ হবে না, সে উত্তরের প্রতি সন্তুষ্ট হবে না। তো আমি শুনতেই থাকলাম, আধা ঘন্টা পার হয়ে গেল, কথা শুনলাম, তারপর আমি সেই টেকনিক্যাল প্রশ্ন পুনরাবৃত্তি করলাম, যে শব্দাবলী এমন ছিল, পরিস্থিতি এমন ছিল। তো দেখুন, অনেক সময় সম্মুখে যে আছে না,
জি,
সে তার ক্ষোভ প্রকাশ করতে চায়।
ঠিক আছে, খুবই ভরপুর। ঠিক আছে,
এখন সমাধানের একটি পদ্ধতি হল, ডাক্তার বলে হ্যাঁ আপনি রোজা ছেড়ে দিন। ভাই, আপনি শরীয়তের বিষয়াদিতে এত নির্ভীক কিভাবে হয়ে গেলেন? এমন রোগীও আমার কাছে এসেছে যে বলে, ডাক্তার বলেছেন ছোট একটি ট্যাবলেটই তো, এটা খেয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। ভাই, সেই ছোট ট্যাবলেটই রোজা ভেঙে দিবে। ডাক্তারকে ডাক্তারই পরামর্শ দেওয়া উচিত, চিকিৎসাজনিত সিদ্ধান্ত দিন, নো ডাউট, কিন্তু তা বাস্তবসম্মত হতে হবে।
ডাক্তার মুফতি সাহেব, ডাক্তার মুফতি
হয়ে গেল,
ডাক্তার ডাক্তারই থাকুন, মুফতি হবেন না।
সে এটা কিভাবে বলতে পারে যে এর দ্বারা রোজা ভঙ্গ হবে, এর দ্বারা হবে না?
অনেক মানুষের হয়তো এটার অভিজ্ঞতা আছে, দুই তিন বছর পূর্বে রমজানে আমি গুরুতর অসুস্থ হয়েছিলাম, আপনিও জানেন। তখন আমার অভিজ্ঞতা হয়েছে যে প্রকৃতপক্ষে গুরুতর অসুস্থ ছিলাম, কিন্তু সেটার রোজার সাথে সম্পর্ক ছিল না, অর্থাৎ রোজা রাখাতে কোনো সমস্যা হচ্ছিল না। ডাক্তার অনেক জোর দিয়েছিল যে আপনি রোজা রাখিয়েন না, রাখিয়েন না। বরং আমার রোজা রাখা বা না রাখার মধ্যে কোনো পার্থক্য ছিল না। আপনি একটু আগে যা বলেছেন যে কষ্টই এমন ছিল, রোগী এমন ছিল যে তখন কিছু খাওয়ার এমনিতেই মন চাইত না। ভাই যখন খাবেনই না তখন রোজা রেখে দিন।
যাই হোক, অনেক রোগ এমন আছে যাতে খেতে পারে না কিন্তু পান করা আবশ্যক, যেমন ডায়রিয়া হয়ে গেল। ঠিক আছে, এখন ক্রমাগত লবণ কমে যাচ্ছে, এখন কমপক্ষে স্যালাইন ইত্যাদি এ জাতীয় লবণাক্ত যে উপাদানগুলো রয়েছে তার পান করা আবশ্যক হয়ে পড়ে। যাই হোক, প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন, অনেক সময় মানুষ নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয়। যে আমরা নিজেরাই কোনো সহজ দিক বের করে ফেলি এমনটা নয়, যে বা যাদের কাছে আপনি যান। আচ্ছা, ধার্মিক লোকদেরকেও আমি দেখেছি অনেক আলিম কম্প্রোমাইজ করে বসেন। একটু নামধারী ব্যক্তি হলে, বিত্তশালী বা এমন কিছু, তাদের
অনেক সময় তাদের প্রভাবও পড়ে,
তারা সাহস করে না। দেখুন, আলিমে দিন হল নায়েবে রাসুল। কিসের প্রভাব? শরীয়তের মাসআলা বর্ণনার ক্ষেত্রে কিসের প্রভাব? আমরা ধমক দিব না, আমরা ঝাড়ি দিব না। আমাদের যে পদ্ধতি রয়েছে দাওয়াত প্রদান করার, অর্থাৎ দিনের দাওয়াতের যে নিয়ম রয়েছে সে অনুযায়ী তাকে মাসআলা বলবো। ভারী মাসআলা হলে একটু মুচকি হেসে, একটু গ্রাউন্ড বানিয়ে, ক্লোজ হয়ে, যেন তার ভিতরে প্রতিরোধ কাজ না করে,
ঠিক আছে,
তার ভিতরে
সহমর্মিতার প্রকাশ।
যদি সে দুর্ব্যবহারের শিকারও হয় মানবে না, কমপক্ষে বিরোধিতা তো করবে না। কাজেই কাউকে শত্রু বানানো যাবে না। মাসআলার ব্যাপারে যদি সে শত্রু হয়ে যায় তাহলে তো তার ইমানের উপর ঝুঁকি চলে আসবে। তো দিনের দাওয়াতের পদ্ধতি হলো মাসআলার ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। কম্প্রোমাইজ করার মানে হলো চাটুকারিতা, যে আপনি ধর্মকে ভুলভাবে উপস্থাপন করছেন, আপনি ধর্মকে বিক্রি করছেন। নিঃসন্দেহে আপনি কোনো বিনিময় নিচ্ছেন না, কিন্তু এটা চাটুকারিতা যে আপনি ধর্মের ব্যাপারে চেহারা দেখে দিনের মাসআলা বলছেন, এটা করা যাবে না। সত্য বলুন, স্পষ্ট বর্ণনা দিন এবং আপনার মতামত বলুন।
মুফতি সাহেব, আমি যদি এখানে একটি কথা অ্যাড করি তাহলে বিষয়টি কনক্লুড হয়ে যাবে। অর্থাৎ আমার একটি বিষয় অনেক খারাপ লেগেছে। কেউ এই প্রেক্ষাপটেই আমাকে বলেছিল, হুজুর একটি মাসআলা ছিল, জিজ্ঞাসা করাতে শরীয়তের যে বিধান ছিল তা তো বর্ণনাকারী বর্ণনা করেছেন, বলল এটা তো খুবই অন্যায়, আপনার কি দয়া হয় না? আলেমদের তো উচিত যে কমল হৃদয়ে মাসআলা বর্ণনা করবেন, অন্যের অপারগতা বুঝবেন। আপনি যেহেতু আলোচনা করেছেন তাই ভাবলাম কনক্লুড হয়ে যাবে।
একবার আমার কাছে এক ব্যবসায়ী এসেছিলেন, মাসআলা শিখার পর সুদের বিষয় ছিল।
জি,
ঠিক আছে। আমি বললাম এটা তো সুদের লেনদেন। মুফতি সাহেব, আপনি কাজ করলে আপনি বুঝতে পারবেন কাজ কিভাবে করতে হয়।
জি,
আমি বললাম আমি তো আলা হযরত আলাইহির রহমার লিখনী পড়ে রেখেছি যে এই অবাধ ব্যবসায় সে জড়াবে যার আখিরাতের চিন্তা নেই। সবাই অবাধ ব্যবসা করে না, যারা ব্যবসাকে অবাধ মনে করে, যে এর মধ্যে কোনো বাধা ও নিয়ম নেই, যা ইচ্ছে করো সেই করবে, যার আখিরাতের চিন্তা নেই। আচ্ছা মেহরুজ ভাই, এখানে আরও একটি বিষয় রয়েছে, তা হলো যে আলেমদের জন্য তখন উত্তর দেয়া ওয়াজিব হয় যখন প্রশ্ন করা হয়, আর তাও যদি ফিতনার সম্ভাবনা থাকে তাহলে অনেক সময় চুপ থাকা হয়।
সঠিক।
এটা উদ্দেশ্য নয় যে ভুল উত্তর দিবেন,
ঠিক আছে,
এটা উদ্দেশ্য কোনোভাবেই নয়।
এটা নতুন একটি দিক আপনি বর্ণনা করছেন।
কিন্তু একটি অবস্থা এমন রয়েছে যে অনেক মানুষের হজম শক্তি ঠিক থাকে না, অর্থাৎ বম ফুটানোর অভ্যাস থাকে, যেখানেই যায় বম ফুটিয়ে চলে আসে। ঠিক আছে,
কথাবার্তার
অর্থাৎ অনেক গুরুতর মাসআলা।
জি,
পদ্ধতি, দিনের দাওয়াতের পদ্ধতি হল আপনি প্রথমে মানুষের অন্তরে খোদাভীতি তৈরি করুন, দিনের দিকে ধাবিত করুন, সে নামাজ রোজা করবে, খোদাভীতি তৈরি হবে। এখন হালাল হারামের যে চিন্তা রয়েছে তা উপযুক্ত হবে, তার মধ্যে যতক্ষণ হালাল ও হারামের চিন্তা আসবে না ততক্ষণ সে সিরিয়াস হবে না।
ঠিক।
তো কিছু মানুষ এমন আছে যারা দিনের দাওয়াতের এই শৈলীর ব্যাপারে অজ্ঞ। সম্মুখ ব্যক্তির মানসিকতা, তাকে কি বুঝাতে হবে, কতটুকু ডোজ দিতে হবে, কতগুলো বিষয় বর্ণনা করতে হবে, এগুলোর প্রতি লক্ষ্য রাখে না। এখন সেই সম্মুখ ব্যক্তির যখন একই কথা শুনতে থাকে তখন কিভাবে হবে? তো দিনের দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম বিষয় হল তাকে নেকির পথে নিয়ে আসতে হবে। এখন সে নিজের জীবনে বাস্তবিকভাবে দিনকে বাস্তবায়ন করবে, শরীয়তের শিক্ষাকে বাস্তবায়ন করবে। তো এটা এভাবে সহজও হবে। এই কৌশল যদি আপনি অবলম্বন করেন তাহলে এটা অনেক সহজ পদ্ধতি। অনেক সময় আমি অনেক মার্কেটে যাই, আর আমার ধারণা থাকে যে এই মার্কেটগুলোতে অধিকাংশ কাজ হারামভাবে হচ্ছে। কিছু মার্কেট এমন আছে, সব মার্কেটই এমন নয়। তো দু একটি মশালা আমি বর্ণনা করে দিচ্ছি, আমি তো তাদের সম্পূর্ণ মার্কেট নিয়ে বসি না।
ঠিক আছে।
প্রবৃত্তি অনেক ভারী হয়ে থাকে, প্রবৃত্তির জন্য অনেক কষ্টসাধ্য হয়ে থাকে বিষয়াদি শ্রবণ করা। তারপর কিছু কথা এমন আছে যখন আপনি সবার সামনে বসে শ্রবণ করেন এবং আপনার ত্রুটি প্রকাশিত হতে থাকে, এটি হারাম, এটি হারাম, এটি হারাম, তখন আপনার ভিতর থেকে অনুতপ্ত হওয়া উচিত, আল্লাহকে ভয় করা উচিত, কিন্তু আপত্তিবোধ সৃষ্টি হয়ে যায়।
জি, বিদ্বেষপূর্ণ চিন্তাধারা হয়।
কেননা বর্তমান সময়ে মানুষকে কনফিউজ করে দেওয়া হয়েছে।
ঠিক আছে।
আলেমদের ব্যাপারে কুধারণা পোষণ করানো হয়েছে।
সঠিক।
আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে জাকাতের মশালা বলেছিলাম, স্বাভাবিক জাকাতের মশালা ছিল। ঠিক আছে। যে ভাই, রমজান মাস জাকাতের জন্য নির্ধারিত নয়, জাকাতের নিজস্ব একটি সার্কেল রয়েছে। জাকাত এর নিসাবের যে বছর রয়েছে সেটা নিজস্ব একটি নিয়ম রয়েছে। এক ব্যবসায়ী দাঁড়িয়ে গেলেন। ঠিক আছে।
জি,
বললেন আপনি তো নতুন একটি কথা বলেছেন, আমরা তো আজ পর্যন্ত শুনিনি।
জি, প্রথমবার শুনেছি।
প্রথমবার শুনেছি। ওল্ড এরিয়ার কোনো মসজিদে বয়ান ছিল, তখন আমি বললাম ভাই আমি তো শিশু, আমার বয়স আর কত। হযরত কিবলা শাহ সাহেব এখন এখানে উপস্থিত আছেন, একজন তিনি একজন গুণী ব্যক্তি, তিনি তখন জীবিত ছিলেন, তার কাছে চলে যান।
সঠিক।
আপনি আমার প্রতিষ্ঠানের সঙ্গে একমত নন, আপনি দারুল উলুমে চলে যান।
ঠিক আছে।
ঠিক আছে, আমি যা বলছি তারাও যদি তাই বলে তাহলে আপনি গ্রহণ করে নিন।
ঠিক আছে। অর্থাৎ মূল হলো শরীয়তের মাসালা।
ঠিক আছে।
ঠিক আছে।
আমি স্পষ্টভাবে কথা বললাম। অনেক সময় হয় না যে পারফর্মার যিনি আছেন তিনি নিজেই সন্দেহে থাকেন এবং তার দ্বারা কোনো ভুল হয়ে গেল কি না, তো আমি ক্লিয়ারিটি শো করলাম। তারপর আমি পূর্বের ন্যায় রুটিন অনুযায়ী বয়ান শুরু করে দিলাম। এ ঘটনার অনেক বছর হয়েছে, তখন সে ব্যক্তি উঠে চলে গেল।
জি,
তিনি উঠে চলে গিয়েছেন। এমনও হয়ে থাকে কিছু মানুষ আছে যারা সত্য যেগুলো আছে একদম স্পষ্ট বিষয় তাও শুনে না। এই যে নতুন একটি ফিতনা এসেছে না, যে অমুকের শুনো, অমুকের শুনো, অমুকের শুনো, অমুকের শুনো,
কথা শুনো,
সবার কথা শুনো, এটা আপনাকে ধীরে ধীরে হক থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি তার কথা শুনবেন যিনি প্রকৃত হক, যার সম্পর্ক বক্ষ হতে বক্ষ রসুল আকরাম আলহি সালাতামের সাথে মিলিত। আমরা তো সনদ ব্যতীত একটি হাদিসও বর্ণনা করি না, আমরা তো সেই সকল আলেমদের কাছে যাই যারা সনদ গ্রহণ করেছেন।
জি,
আমি উপস্থিত হলাম একটি মাজার শরীফে করাচিতে, মেওয়া শাহের, তার শ্রদ্ধেয় পুত্র যিনি।
জি,
তার বয়স 1960-এ তার জন্ম, তার পিতার বয়স 135 বছর ছিল, তার পিতার ইন্তেকাল 70-এ হয়েছে।
জি, 70-এ হয়েছে, আর 135 বছর বয়স ছিল।
বয়স ছিল,
তাহলে তো মুফতি সাহেব গত শতাব্দীতে চলে গিয়েছে।
গত শতাব্দীতে চলে গিয়েছি, আপনি 18 শতাব্দীতে গিয়েছেন।
জি,
এবং যিনি তার দাদা ছিলেন,
জি,
তিনি এসে মেওয়াশা কবরস্থান প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ তার নাম অনুসারে ছিল হযরত মেওয়াশা, তো পরবর্তীতে এসেছেন।
জি, 1845-এর পূর্বের কথা হচ্ছে।
ঠিক আছে। তিনি সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন যে জনাব তিনি এভাবে এসেছিলেন, এখানে রাস্তা হওয়ার কথা ছিল, ছোট কঙ্কর বিছিয়ে দেওয়া হয়েছিল, এবং তিনি বললেন আমি এখানেই দাফন হব। তিনি সেখানেই দাফন হলেন। ঔপনিবেশিক শাসন ছিল, তারা শঙ্কিত চিন্তিত।
জি,
কবর কোত্থেকে আসলো, যেই শরতে আসছিল সেই ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছিল। অতপর তারা তার ছেলেকে বলল যে ঘোড়া দিয়ে প্রদক্ষিণ করো, যতটুকু সীমানা চাও আমরা দিব। তো মাঙ্গপীর রোড আসছিল, এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, সে এদিক থেকে সরে আমরা যা দেখি বড় বোর্ডের দিকে মার্বেল মার্কেট দিয়ে বের হয়েছে, সেদিকে মুভ হয়েছে। এখন এই সমস্ত ঘটনা আমাকে কে বলেছে?
জি, তার নাতি।
সেই ব্যক্তি বলেছে যে তার পিতার কাছে নিজের দাদার ব্যাপারে শুনেছে।
ঠিক আছে, মাঝখানে একটি মাধ্যম আছে।
আর মাশাআল্লাহ, জিলানি বংশধর, হুজুরে গাউসের পাক রদিয়াল্লাহু আনহুর আওলাদ, আর সৈয়দদের নিজস্ব ধারাবাহিকতা থাকে, তাদের নিজস্ব সনদ থাকে,
বংশ সাজরা আলাদা,
তাদের নিজের বংশীয় সাজরা থাকে।
জি,
তো বক্ষ থেকে বক্ষ বিষয়াদি সামনে এভাবেই আসছে।
জি, মাশাআল্লাহ,
এভাবেই সব হয়। তো আমরা সেই ব্যক্তি যে একটি হাদিস বর্ণনা করার জন্য বর্তমান যুগ থেকে শুরু করে নবী আকরাম আলাইহিস সালাম পর্যন্ত সম্পূর্ণ সনদ নিয়ে আসি।
সুবহানাল্লাহ,
আমাদের কাছে কোনো দুর্বল বর্ণনাকারী থাকে না। আমরা যদি বুখারী বর্ণনা করি তাহলে ইমাম বুখারী সূত্র দেখে বর্ণনা করি না, আমরা বলি আমাদের বুখারী শরীফ শুনিয়েছেন হযরত মুফতি আব্দুল মান্নান আজমি সাহেব আলাই রাহমা, তিনি আমাকে সনদ দিয়েছেন। এবং তাকে সনদ দিয়েছেন সদরুস শরিয়া এবং তাকে সনদ দিয়েছেন আলা হজরত। আর আলা হজরতের সনদ এই ব্যাপারে সম্পূর্ণ কিতাব লিখা আছে যে আলা হজরত কার কাছে কার কাছে কার কাছ থেকে নিয়েছে। তো আমরা তো এক এক বিষয়ে সনদ রাখি। তো মার্কেটে সনদহীন যারা চলে এসেছে, বৃষ্টির ফোটার ন্যায় স্থানে স্থানে দোকান খোলা হচ্ছে, তাদের পিছনে কেউই নেই, নো সাপোর্ট। তারা আজ আছে, কাল ইন্তেকাল হবে, দুনিয়া থেকে বিদায় নেবে, চ্যাপ্টার ক্লোজ। তাদের সম্পূর্ণ ধর্ম কবরে চলে যাবে,
কাগজের ফুল,
কাগজের ফুল, ঠিক আছে। বরং বলতে গেলে থিয়েটারের অভিনেতা, থিয়েটার বন্ধ হয়েছে, চলে গিয়েছে, কেউ জানতে পারলো না যে স্ক্রিপ্ট কোথায় গেল, অভিনেতা কোথায় গেল, সেখানকার ঝলমলে লাইটিং কোথায় গেল, অডিয়েন্স কোথায় গেল। কিন্তু 1400 বছর ধরে যার সম্পর্ক রাসূল আকরাম আলাইহিস সালামের সাথে মিলিত, আমি নিজের কথা বলছি না, আমার মতো লাখো মানুষ আজও জমিনে বিদ্যমান আছে, ইমামে আজম আবু হানিফার অনুসারীদের মধ্যে শুধু স্কলার্সের কথা বলছি, সেই স্কলার্স যারা মুফাসসিরিন, যারা মুহাদ্দিসিন, যারা ফুকাহা, আজ এই ভূখণ্ডে লাখো সংখ্যক বিদ্যমান আছে। ইমাম শাফির অনুসারী হোক, ইমাম আজমের অনুসারী হোক, ইমাম মালিকের অনুসারী হোক, ইমাম আহমদ বিন হাম্বালের অনুসারী হোক, তারা সনদ রাখে, এক একটি কথার সনদ রাখে। যদি তারা পাগড়িও বাঁধেন তো এই পাগড়িরও তারা সনদ লাভ করেছেন,
সুবহানাল্লাহ,
তারা পাগড়িও সনদ লাভ করে পরিধান করেন।
দলিলবিহীন কিছুই নেই,
দলিলবিহীন কিছুই নেই। মনোযোগ দিয়ে শ্রবণ করুন, আপনার যদি থিয়েটার দেখার আকাঙ্ক্ষা থাকে, শুধু অভিনেতাদের দেখা, আপনার আকাঙ্ক্ষা শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা শোনা, তো এটা দিন হতে পারে না। দিন সেটাই যা সনদ সহকারে রয়েছে। এজন্যই বলা হয়েছে মুসলিম শরীফের মধ্যে একটি উক্তি রয়েছে, দিনই বিষয়াদি যদি হয় তাহলে দেখো দিন কোথ থেকে অর্জন করছো।
জি,
অত্যন্ত সংবেদনশীল বিষয়,
খুবই বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আর আমি মনে করি যে যদি কারো মস্তিষ্কে এ ধরনের কুমন্ত্রণা থেকে থাকে তাহলে আল্লাহ চাইলে এই আলোচনার পর আর থাকা উচিত নয়। মুফতি সাহেব, এর পূর্বে আমাদের যে আলোচনা হচ্ছিল যার প্রেক্ষিতে এতক্ষণ বিস্তারিত আলোচনা করলেন, আবারও আসব রমজানের দিকে, রোজার দিকে। আপনি একটি অপারগতা বর্ণনা করেছেন যে সফর একটি অপারগতা, রোজা না রাখার। তো যেদিন সফর করবে, যেমন আজ সফর করব, তো আজকে রোজা কি শুরু থেকে ছেড়ে দিব? অনুরূপভাবে যেই দিন পৌঁছাবে সেই দিনের রোজাও কি বর্জন করবে, কি করবে?
দেখুন, সফরের দুটি অংশ রয়েছে। একটি হলো স্টার্টিং পয়েন্ট, আপনি সফর করবেন, আপনার সফর দিনেও হতে পারে, 10টার সময় হোক, 12টার সময় হোক, 2টা 3টার সময় হোক। আরেকটি হলো আপনি সামনের দিনগুলোতে সফরেই আছেন, সেই সফর 5 দিনের হোক, 10 দিনের হোক, আপনি কোনো এক স্থানে যাচ্ছেন, 15 দিনের কম নিয়ত যদি থাকে তাহলে আপনি মুসাফির থাকবেন, অনেকগুলো শহরে যাচ্ছেন। যেমন রমজানুল মোবারকে মানুষ উমরা করতে যায়, তো কিছুদিন মক্কায় অবস্থান করেন, তো কিছুদিন মদিনায় অবস্থান করেন, ঠিক আছে, সে 20 দিনের জন্য গিয়েছে কিন্তু দুই জায়গায় ভাগ হয়ে গিয়েছে, আর কোনো স্থানেই তার 15 দিনের অবস্থান পাওয়া যায়নি, তাই সে মুসাফিরই থাকবে। এখন যখন সফর শুরু হয়ে গিয়েছে এবং পরবর্তী দিন যখন আসবে তখনও মুসাফির, তাই রোজা ছাড়তে পারবে, এতে কোনো সন্দেহ নেই। জটিলতা বলুন বা কিছুটা ভুল ধারণা বলুন, তা প্রথম দিনেই হয়ে থাকে। লোকেরা মনে করে আজ আমি সফর করব, আজ আমি রোজা ছাড়তে পারব, এটা সার্বজনীন নয়। যদি সুবহে সাদিকের পূর্বে আপনার সফর শুরু হয়ে থাকে, 3টার সময় আপনার ফ্লাইট এবং সাহারির শেষ সময় 4টা, তো আপনি আগত দিন রোজা রাখবেন না, এই সুযোগ রয়েছে পরবর্তী কাজা হিসেবে রেখে দিন। কিন্তু যদি আপনি তখন সফর করেন যখন রোজা শুরু হয়ে যায়, সাহারির সময় শেষ, রোজা শুরু হয়ে গিয়েছে, তখন যদি আপনার সফর শুরু হয় তাহলে আপনাকে সেদিনের রোজা রাখতে হবে। আপনি প্রশ্ন করেছেন যেদিন ফিরে আসবেন,
জি,
তো যখন ফেরার সময় ট্রাভেল করবেন তখন তো আপনি মুসাফির,
ঠিক আছে,
সেদিন যে সময়ই হোক না কেন,
সঠিক,
দিনে 10টার সময় হোক বা 2টার সময় হোক, রোজা বর্জন করার শিথিলতা বিদ্যমান যখন আপনি মুসাফির, আপনার মুকিম হওয়া যদি পাওয়া না যায়।
মুফতি সাহেব, আপনি মাশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে এটার যথেষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন। এখন আমি এমন কিছু প্রশ্ন করে নিতে চাচ্ছি যা খুবই কমন, প্রতি বছরই করা হয়, আপনি এর উত্তর প্রদান করেন, আর আমি আশা করি এখনও তা মাদানী চ্যানেলের দর্শক এবং সোশ্যাল মিডিয়ার দর্শকদের জন্য অনেক উপকারী হবে। মুফতি সাহেব, কিছু প্রশ্ন আছে, আমি আপনাকে আরজ করব আপনি যদি সেগুলোর কুইক রিপ্লাই দিয়ে দেন। জায়েজ বা নাজায়েজ, হালাল ও হারাম হওয়ার দৃষ্টিকোণ থেকে তাহলে আমাদের জন্য উপকারী হবে। যেমন খুবই কমন একটি প্রশ্ন হল, রমজান মাসে রোজা অবস্থায় ইঞ্জেকশন বা ড্রপ লাগালে রোজা ভঙ্গ হবে নাকি হবে না?
দেখুন, আমাদের দৃষ্টিভঙ্গি হল রোজা অবস্থায় ইঞ্জেকশন বা ড্রিপ লাগানোর কারণে রোজা ভঙ্গ হয় না। অনেক আলিম আছে যাদের দৃষ্টিভঙ্গি এটাই। হযরত মুফতি শরীফুল হক আমজাদি সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক বিস্তারিতভাবে তার আলোচনায় এ বিষয়টি বর্ণনা করেছেন। কতিপয় আলিম আছেন যাদের এই দৃষ্টিভঙ্গিও রয়েছে যে ভঙ্গ হয়ে যায়, তো মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু আমাদের দারুল ইফতা আহলে সুন্নাতের দৃষ্টিভঙ্গি এটাই যে রোজা অবস্থায় ইনজেকশন বা ড্রিপ লাগালে রোজা ভঙ্গ হবে না।
মুফতি সাহেব, অনেক মানুষের শ্বাসকষ্ট সমস্যা থাকে, তারা ইনহেলার ব্যবহার করে এবং রোজা থাকা অবস্থাও তাদের অনেক সময় ব্যবহার করার প্রয়োজন পড়ে, এর বিধান কি হবে?
ইনহেলার থেকে যে উপাদান বের হয় তা আপনার মুখের ভেতরে যায়, পেটে যায়, কণ্ঠনালীতে যায়, তো ইনহেলারে বাষ্প থাকে, কাজেই ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। কোনো রোগী এমন যদি থাকে যার এত কষ্ট হয় যে রোজা রাখতেই পারবে না, ইনহেলার ছাড়া চলতেই পারবে না, বা রাখা তো শুরু করেছে এখন শ্বাসকষ্ট হয়ে গিয়েছে, তো এমন অবস্থায় আমরা এটা বলবো না যে ইনহেলার ব্যবহার করবেন না। সে ইনহেলার তো ব্যবহার করবে কিন্তু রোজা ভেঙে যাবে। অর্থাৎ যেভাবে কোনো ব্যক্তি আহত হয়ে গেল, এখন তাকে পানি পান করানো আবশ্যক হয়ে পড়েছে, বা কেউ রোগের সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে রোজা অবস্থায় যে তাকে পানাহার করানো আবশ্যক হয়ে গিয়েছে, তো যেভাবে সেখানে রোজা ভাঙার অনুমতি রয়েছে, এই কনসেপ্ট বিদ্যমান রয়েছে, রোজা ভঙ্গ হবেই। কিন্তু যদি রোজা অবস্থায় ইনহেলার আবশ্যক হয়ে পড়ে তো রোজা ভঙ্গ হয়ে যাবে, এটার কাজা করতে হবে।
ঠিক আছে মুফতি সাহেব, রক্ত বের করার দ্বারা, রক্ত বের করলো বা রক্ত প্রবেশ করালো, এই ক্ষেত্রে রোজার বিধান কি হবে?
সাধারণভাবে কোনো কিছু ভিতরে প্রবেশের কারণে রোজা ভঙ্গ হয়।
জি,
বের হলে ভঙ্গ হয় না, শুধুমাত্র বমির একটি ধরন ব্যতীত, যে যদি কেউ জেনে বুঝে বমি করে এবং তা মুখ ভর্তি হয়ে আসে, এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়। তো রক্ত বের হওয়াতে, রক্ত বের হওয়া এমনই যেভাবে ইউরিন ইত্যাদি বের হয়, প্রস্রাব ইত্যাদি মানুষেরা যে করে সেগুলোও তো বের হয়, রক্তও যদি বের হয় তাহলে এতে রোজা ভঙ্গ হবে না।
যদি লাগানো হয়, কোনো রোগীর পেশেন্টের রক্তের প্রয়োজন ছিল আর তাকে লাগাতে হবে,
দেখুন যেভাবে আমরা ড্রিপের ব্যাপারে বলেছি ড্রিপের দ্বারা রোজা ভঙ্গ হয় না, তদ্রূপ কেউ যদি রক্ত নেয় তাহলে এর দ্বারাও রোজা ভঙ্গ হবে না।
জি মুফতি সাহেব, অনুরূপভাবে অক্সিজেনের প্রয়োজন পড়ে আর যদি অক্সিজেন নেয় তাহলে এর বিধান কি হবে?
রোজা অবস্থায় অক্সিজেনের দ্বারা রোজা ভেঙে যাবে।
মুফতি সাহেব, অনুরূপভাবে অনেক সময় ক্ষত হয়ে থাকে, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা পুরনো আঘাতের ব্যান্ডেজ পরিবর্তন করতে হয়, তখন এর বিধান কি হবে?
বাহ্যিক কাজ, এগুলোর সম্পর্ক অভ্যন্তরের সাথে নয়, পেটের মধ্যে আপনি কিছু প্রবেশ করাচ্ছেন না। কোনো ব্যক্তি যদি পট্টি লাগায় বা মাথায় তেল লাগায় বা বাহ্যিক অঙ্গতে কোনো ক্রিম লাগায় বা ভেসলিন লাগায় অথবা মলম লাগায় বা গলায় মলম মালিশ করে নেয়, তো বাহ্যিক যে অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে সেখানে কোনো কিছু মালিশ করলে তাতে রোজা ভঙ্গ হবে না।
মুফতি সাহেব, অনুরূপভাবে নাক বন্ধ হয়ে যায়, নাকেরও ড্রপ পাওয়া যায়, তা যদি নাকে দেওয়া হয়?
দেখুন, নাকে দেওয়া বস্তু কণ্ঠনালীতে যায়, কণ্ঠনালী একটি কেন্দ্রীয় রাস্তা পেট পর্যন্ত যাওয়ার জন্য, তো এই ড্রপ দ্বারা রোজা ভেঙে যাবে।
মুফতি সাহেব, বাম যেগুলো রয়েছে, বাম যা ইনহেলার করা হয়, স্মেল বের করা হয়, অর্থাৎ সেটার স্মেলার দ্বারাও উপকার হয়, সেটার বিধান কি হবে?
দেখুন, সেটা যদি শুধু ঘ্রাণ হয়,
জি,
এবং সেটার কোনো উপাদান যায় না,
জি,
কিছু মলম এমন আছে যা ঘ্রাণ নেওয়া হয় সেটার উপাদান যায় না, তো সেটা আতরের নেয়,
ঠিক,
কেউ যদি আতরের ঘ্রাণ নেয়, গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, তো তাতে রোজা ভঙ্গ হয় না, এতেও রোজা ভঙ্গ হবে না।
তো কানে ওষুধ দেওয়ার বিধান কি হবে?
দেখুন, যদি কারো কানের পর্দা ফাটা থাকে তাহলে কোনো কিছু দিলে তা মুখের ভিতরে চলে যাবে।
মুখের ভিতর দ্বারা কি উদ্দেশ্য নিব?
মুখ দ্বারা উদ্দেশ্য পেট,
ঠিক আছে।
পেটে যাওয়ার বিভিন্ন রাস্তা হয়ে থাকে, মস্তিষ্কে ছিদ্র হয়ে গেল আর একটি রাস্তা হয়ে যাবে,
ঠিক আছে,
যা সাধারণত রাস্তা নয়,
ঠিক আছে।
সাধারণত রাস্তা হলো নাক, আমাদের নাক রয়েছে, আমাদের মুখ রয়েছে, আরও দু একটি রাস্তা রয়েছে যেগুলো বলা যুক্তিযুক্ত নয়। তো বলার উদ্দেশ্য হলো যদি কারো পর্দা না থাকে এবং তখন সে তার কানে ড্রপ দেয় তো তার রোজা ভেঙে যাবে, আর পর্দা যদি সুরক্ষিত থাকে তাহলে দারুল ইফতা আহলে সুন্নাতের মত হলো যে যদি কানে কেউ ড্রপ দেয় তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। কতিপয় আলেম অবশ্যই এটা বলেন যে কানে রোজা অবস্থায় ড্রপ দেওয়া যাবে না, এতে রোজা ভঙ্গ হয়ে যায়। তো যদি অপারগতা না থাকে তাহলে আলেমদের মতানৈক্য থেকে বেঁচে থাকা উচিত, পরে দিয়ে দিন, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো রোজা ভঙ্গ হবে না।
মুফতি সাহেব, একইভাবে চোখে ওষুধ দেওয়া, ড্রপ দেওয়া?
দেখুন, চোখে যেখানে ড্রপ দেওয়া হয় সেখানে সূক্ষ্ম একটি ছিদ্র বিদ্যমান যা কণ্ঠনালীতে প্রবেশ করে, ছিদ্রের সাহায্যে কোনো কিছু যদি কণ্ঠনালীতে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এজন্যই রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়ার একেবারেই অনুমতি নেই, রোজা ভঙ্গ হওয়ার হুকুম লাগানো হবে।
তেল লাগানোতে, সুগন্ধি লাগানোতে, ক্রিম লাগানোতে, এগুলোতে কি রোজা ভঙ্গ হবে?
হ্যাঁ, পাঞ্জাবের অধিবাসীরা এটাকে তেল ঢালা বলে, করাচিবাসীরা তেল লাগানো বলে, ঠিক আছে।
জি,
মহিষ আছে না, সেগুলোর মুখে তেল ঢালা হয়, ঠিক আছে, তো সেটাও একটি দিক মুখে প্রবেশ করানোর। সাধারণত তেল চুলে লাগানো হয়, বাহ্যিক অঙ্গে লাগানো হয়, তো এটাকে লাগানো বলে, এতে রোজা ভঙ্গ হবে না। আপনার আর কি প্রশ্ন ছিল?
তেল, ক্রিম, খুশবু।
হ্যাঁ, ক্রিম লাগানোতে সুগন্ধি লাগালে রোজা ভঙ্গ হবে না, কেননা এগুলো আপনি বাহ্যিক অঙ্গে লাগাচ্ছেন, কোনো কিছু ভিতরে প্রবেশ করছে না। হ্যাঁ, সুগন্ধির জন্য যদি কেউ লোবান ব্যবহার করে এবং তাতে নিঃশ্বাস নেয়, ঘ্রাণ নেয়, এতে রোজা ভেঙে যাবে। যদি ধোঁয়া থাকে, কেউ বাইক দিয়ে যাচ্ছে এবং গাড়ির সাইলেন্সার চাপলো, যেমনটি আমাদের এখানে করাচিতে বড় বড় বাস চলাচল করে, মিনি অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট, অনেক পুরনো, যা বাইকে যাতায়াতকারী পুরো পোশাক কালো করে দেয়। এখন সেই ধোঁয়া কারো মুখে প্রবেশ করলো, এখানে ইচ্ছাকৃত হয়নি, নিজে নিজে প্রবেশ করেছে। ধুলোবালু যেগুলো রয়েছে, কেউ মিলে কাজ করে, আটা পেশার মিলে সেখানে ধুলো উঠছে, ইচ্ছাকৃত নয়, ঘ্রাণ নিচ্ছে না,
ঠিক আছে,
এক্ষেত্রে ক্ষমা করা হয়েছে, এ ধরনের যে ধুলো রয়েছে তাতে ক্ষমা করা হয়েছে।
রোজা অবস্থায় মিসওয়াক করার হুকুম কি হবে?
রোজা অবস্থায় মিসওয়াক করা যাবে, হ্যাঁ, তবে আজ যেন ভিতরে প্রবেশ না করে, মিসওয়াক করা যাবে।
অনুরূপভাবে রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে?
টুথপেস্ট ব্যবহারে রোজা ভেঙে যায় এমন নয়, টুথপেস্টের উপকরণ যদি ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, না হলে রোজা ভঙ্গ হবে না।
অনুরূপভাবে থুতু বা কফ, বিশেষ করে রোজার শুরুগুলোতে বেশি হয়ে থাকে, থুতু বা কফ আসলো এবং তা গিলে ফেললো, কণ্ঠনালীতে চলে গেল।
কিছু মানুষ মনে করে যে থুতু গিলেছে মানে রোজা চলে গিয়েছে, রোজা রেখে থুতু ফেলতেই থাকে, এটা সঠিক নয়। আর কফ ভিতর থেকেই এসেছে এবং তা এসে চলে গিয়েছে, এমনিতে কফ মস্তিষ্ক থেকেও বের হয় কণ্ঠনালীতে বা নাকের মাধ্যমে কণ্ঠনালীতে চলে গিয়েছে, তো ভিতরের বস্তু ভিতরেই চলে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেউ থুতু হাতে নিয়েছে, সেটা লেহন করছে, একবার বের করার পর কার্যত এমনটা হয় না, স্বভাবত কেউ এমনটা করে না, কিন্তু কখনো যদি এই কাজটি পাওয়া যায় তাহলে এতে রোজা ভেঙে যাবে। এমনিতেই মুখে থুতু আসলো, মুখে তৈরি হয়েছে এবং তা আপনি গিলে ফেললেন, তো এতে কোনো সমস্যা নেই।
সর্বশেষ আমি একটি প্রশ্ন করতে চাইব, রমজান রিলেটেড যে আমাদের কালচার নতুন প্রমোট করা হচ্ছে, আগেও ছিল কিন্তু এখন কিছুটা বেশি হচ্ছে, কারণ মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, সেটি হলো সাশ্রয়ী বাজার, রেশমের, ফুডসের, খাবার পানীয় দ্রব্য ইত্যাদি, এমনকি পোশাকের ক্ষেত্র, কাপড়ের ক্ষেত্র, জুতার ক্ষেত্র, সাশ্রয়ী বাজার লাগানো হচ্ছে কল্যাণকামী প্রকৃতির কিছু মানুষ, যারা পণ্য ক্রয় করার পর হয়তো কম লাভে দিয়ে দেয় বা লাভ ছাড়াই দিয়ে দেয়, বরং সাবসিডি করে, অর্থাৎ যত টাকা দিয়ে ক্রয় করেছে তার চেয়েও কম টাকায় দিয়ে দেয়, তো এই সম্পর্কে কি ইরশাদ করবেন?
দেখুন, নিঃসন্দেহে এটাও একটি নেকির কাজ, মুসলমানদের জন্য সহজ করা, মুসলমানদের সাথে উত্তম আচরণ করা, তাদের জন্য প্রশান্তির মাধ্যম তৈরি করা, নেকির কাজ। আমি কয়েকদিন পূর্বে একটি ভিডিও দেখেছি, জড়িয়া বাজারের এক ব্যবসায়ীর ভিডিও ছিল, সেখানে তিনি বলছেন, ভাই, এই রেটে আমরা পাইকারি ক্রেতাদের পণ্য দিচ্ছি, হোলসেল রেটে, কেননা সাধারণ মানুষকেও দেই, তিনি রাস্তায় স্টল লাগিয়ে দিয়েছেন,
জি,
এবং মানুষ গিয়ে পণ্য ক্রয় করছে। আচ্ছা, এক্ষেত্রে এ বিষয়টিও সামনে রাখা আবশ্যক যে অনেকগুলো ব্যবসায়ী মানুষ চ্যারিটির নামে বিওসি কোয়ালিটির পণ্য দিয়ে দেয়, এমন করা উচিত নয়, এমন যেন না হয় আপনি ড্যামেজ কোয়ালিটির পণ্য রেখেছেন এবং আপনি শো করছেন যে আমি চ্যারিটি করে দিয়েছি। অনুরূপভাবে সাশ্রয় বাজার যেগুলো রয়েছে, পণ্য সস্তায় বিক্রি করার যে কনসেপ্ট রয়েছে, সেগুলো খুব ভালো বিষয় এবং অনেক ভালো বিষয়, রমজানুল মোবারকে আরও বেশি হওয়া উচিত এবং বেশি সেল করা উচিত, সুযোগ দেওয়া উচিত, সুবিধা দেওয়া উচিত, পণ্যের মূল্য কমানো উচিত যেন মুসলমানদের জন্য সহজ হয়। এখানে আরও একটি বিষয়, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক মসজিদ সাশ্রয়ী বাজারের দিকে ইনভলভ হচ্ছে, যদি মসজিদ এই অর্থে ইনভলভ হচ্ছে যে এখানে যতজন এলাকার মানুষ হয় তারা মিলেমিশে বাহিরে একটি স্টল লাগিয়ে দিল, তাহলে তো এটা খুবই ইতিবাচক উদ্যোগ, অনেক সুন্দর একটা উদ্যোগ, তো তাদের নিজেদের টাকা, ভর্তুকি দিচ্ছে সেটাও তাদের নিজেদের টাকা, এখানে কারো জাকাত ব্যবহার হচ্ছে না। যদি জাকাত ব্যবহার হয় তাহলে আপনাকে হকদার এবং বেহকদারের ব্যাপারে সচেতন থাকতে হবে, এ অর্থে তো প্রশংসাযোগ্য কাজ, কিন্তু এর অর্থ এটা নয় যে মসজিদের জিনিসপত্র এর মধ্যে ব্যবহার করবেন, মসজিদের ফ্যান ব্যবহার হচ্ছে, মসজিদের ভিতরে এই সকল কার্যকলাপ হচ্ছে, এটা তো ব্যবসা সম্পর্কিত কার্যকলাপ, অবশ্যই এটি চ্যারিটি কাজ, কিন্তু মসজিদ এই চ্যারিটি কাজের জন্য নয়, মসজিদ হলো ইবাদতের জন্য, মসজিদ সম্পর্কিত যে কাজ রয়েছে তাই ফিনায়ে মসজিদে হবে, আর মসজিদে ইবাদত হবে, জিকির, আজকার, বয়ান, ওয়াজ, নসিহত, এগুলোই মসজিদের উদ্দেশ্য, মসজিদে এই কাজের জন্য চাঁদা দেয়া হয়, তো মসজিদের ভিতর যদি আপনি দোকান দিয়ে দিবেন এর অনুমতি নেই, প্রকৃতপক্ষে এটা হয়ে থাকে যে মধ্যমপন্থায় চলতে হয়, সম্মিলিত সঠিক নয়, বিচ্ছিন্নও সঠিক নয়, অর্থাৎ সীমার কমও সঠিক নয়, সীমা অতিক্রম করাও ঠিক নয়, ব্যালেন্স রেখে চলা আবশ্যক। আর মসজিদ কমিটিদের মধ্যে বর্তমানে অনেক বেশি অলসতা, দিনের পর দিন বেড়েই চলেছে। প্রাথমিক কনসেপ্ট হল তাদের জানাই নেই যে ওয়াকফের বিধান কী, ওয়াকফের ব্যাপারে কোন বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে। তো এ ব্যাপারে কিবলা শেখে তরিকত আমিরা আহলে সুন্নাতের একটি পুস্তিকা রয়েছে, পুরো একটি কিতাব, চাঁদা সম্পর্কিত প্রশ্নোত্তর। এই কিতাবটি অধ্যয়ন করা অতিশয় উপকারী হবে, প্রত্যেক মসজিদ কমিটিকে এই কিতাবটি অবশ্যই পাঠ করা উচিত।
ঠিক আছে মাদানী চ্যানেলের দর্শক, আজ আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, কয়েকটি সংক্ষিপ্ত আকারে হয়েছে, কয়েকটি বিস্তারিতভাবে হয়েছে। আমি আশা করি যে অনেক সুন্দর সুন্দর বিষয়াদি আপনারা জেনেছেন, আল্লাহ করুন যেন এগুলো স্মরণে থাকে, এগুলোর উপর আমরা আমল করতে পারি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান অব্যাহত রয়েছে, আমাদের অনুষ্ঠানের সময় শেষ, কিন্তু মাদানী চ্যানেল রাউন্ডিং ক্লক চলছে, পুরো রমজান শরীফের বিশেষ ট্রান্সমিশন রয়েছে, কাজে আপনারা অন্য কোথাও যাবেন না, স্টে উইথ আস। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বাংনা, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বাংনা, তোমার সন্তো